বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল, পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার। সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে, বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা ও শক্তি বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল বলেও বর্ণনা করেছেন। কলিবফ বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে দেয়া এক বক্তব্যে আরও বলেন, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি নিজের সমর্থনের কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সারা বিশ্বের মুসলিম জাতিগুলোর পাশাপাশি স্বাধীন চেতা মানুষেরা ইহুদিবাদ ইসরায়েলের অপরাধী ও বিপজ্জনক চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে। তিনি আরও বলেন, ইরান এ ব্যাপারে নিশ্চিত যে প্রতিরোধ ফ্রন্টের উন্নত ও সমৃদ্ধ চেতনা আগের চেয়ে বেশি দ্রুত গতিতে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরানের এই শীর্ষ পার্লামেন্টারিয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ অব্যাহত হয়েছে। কিন্তু লেবাননের হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলো সম্প্রতি প্রমাণ করেছে যে তারা শুধু নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সক্ষম নয়, সেই সঙ্গে তারা আগের চেয়েও গতিশীল ও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে।
সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যখন প্রত্যক্ষদর্শীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তখন ইরানের একার পক্ষে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার যৌক্তিক কোনো কারণ ছিল না। তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেন, কেউ কেউ আশা করেছিলেন আমরা সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন একটি দেশের সেনাবাহিনী নিছক প্রত্যক্ষদর্শীর ভূমিকা নিয়েছে, তখন কি এটা যুক্তিসঙ্গত যে আমরা আমাদের বাহিনী নিয়ে সেই সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করব? এছাড়া সিরিয়ায় আমাদের প্রবেশের সবগুলো পথ বন্ধ করে ফেলা হয়েছিল, তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে যা কিছু করার ছিল তার সবই করা হয়েছে। তিনি বলেন, অবশ্য আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি, সিরিয়ার প্রতিরোধ ফ্রন্ট ত্যাগকারী সর্বশেষ বাহিনী ছিল IRGC, এবং সবশেষে যে ব্যক্তি ওই যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে সে ছিল একজন IRGC যোদ্ধা। ইরান বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র মহাপরিচালক যে স্বীকারোক্তি দিয়েছেন, তা এই সংস্থার দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তেহরান বলেছে, এখন IAEA-কে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং তেল আভিভকে পরমাণু অস্ত্র বিস্তারোধ চুক্তি বা NPT স্বাক্ষরে বাধ্য করতে হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের কাছে 200-400 পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তেল আভিভ বিষয়টিকে কখনো স্বীকার বা অস্বীকার করেনি। রাফায়েল গ্রোসি বুধবার নোবেল পিস প্রাইজ ফোরামে দেয়া এক ভাষণে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইঙ্গিত দেন। তিনি ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন। গ্রোসি বলেন, একদিকে ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের অনুমিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তারের সত্যিকারের ঝুঁকি বাড়ছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে। সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ জুমার নামাজের খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে। বার্তা সংস্থা মেহরের বরাত দিয়ে পার্স টুডে আরও জানায়, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেছেন, ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেছেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেবে। বিশিষ্ট এই আলেম আরও বলেন, এ অঞ্চলে যুদ্ধ উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি আরব লীগ সহ এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্দানের উদ্দেশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান আহসান। দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। আজ রাজধানীতে এক সচেতনতামূলক ও চালক পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন। সৈয়দা রিজওয়ান আহসান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ BGB-র নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস BDR করা কারাগারে থাকা বাহিনীর নির্দোষ সদস্যদের মুক্তি সহ আট দফা দাবি জানিয়েছেন কারা নির্যাতন বিডিআর পরিবারের সদস্যরা। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কারা নির্যাতিত বিডিআর পরিবার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় জামিন পেলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেফতারের 90 দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তাই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করল শিয়ালদহ আদালত। তবে আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় এখনও জামিন পাননি সন্দীপ, তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। অভিজিতের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে বার হতে পারবেন, তবে যখন থানায় ডাকা হবে তখনই যেতে হবে তাকে। সন্দীপের আইনজীবী বলেন, কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই, তাই জামিন পেয়েছেন। অন্যদিকে অভিজিতের আইনজীবী বলেন, চার্জশিট পেশ করা নিয়ে সিবিআই আদালতে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্ত এখনও চলছে, তাই চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলান মালভূমির আরও ভেতরে অনুপ্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে মানবতার শত্রু ইসরায়েল সিরিয়ার উপর নিজের দখলদারিত্বকে আরও বিস্তৃত করেছে। একাধিক সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগে ইসরায়েলি সেনারা সিরিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন আগ্রাসন শুরু করেছে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির কুনৈত্রা প্রদেশের আল হুররিয়া শহরে প্রবেশ করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী কুনৈত্রা প্রদেশের রাসেম আল রুয়াদি গ্রামের সকল অধিবাসীকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর আগে বুধবার দখলদার ইসরায়েলি সেনারা ওই প্রদেশের দুই মফস্বল শহর দখল করে নেয়। দখলদার সেনারা শহরগুলোর অধিবাসীদের একথা বলে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে যে এগুলোকে তারা কথিত বাফার জোন বা নিরাপদ অঞ্চলের অন্তর্ভুক্ত করবে। এই দখলদারি অভিযানে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও পদাতিক ইউনিটগুলো অংশ নেয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বলেছে, বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার পর সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। এই বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ার আবাসিক ও সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করেছে এবং সিরিয়ার ভূমি জবরদখল করেছে। এ ধরনের নগ্ন আগ্রাসন ও হামলার ব্যাপারে বিস্ময়কর নিরাপত্তা দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়। IRGC-র বিবৃতিতে বলা হয়, সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয়তাকে ইরান নিজের মৌলিক নীতি বলে মনে করে। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের এবং এই ন্যায়সঙ্গত ও বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজকে সম্মান জানাতে হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই সিরিয়া পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদ ইসরায়েলের সমন্বিত ভূমিকার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
বুধবার ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই সিরিয়া পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বিত ভূমিকার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই প্রতিক্রিয়ার ব্যাপারে পার্স রোডের প্রতিবেদন এখানে তুলে ধরা হল। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, আয়াতুল্লাহ খামেনেই গত বুধবার বলেছেন, ইরানের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাত করা আমেরিকা, ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের পরিকল্পনার ফসল ছিল। তবে তিনি প্রতিবেশী কোনো দেশের নাম বলেননি। রয়টার্স যোগ করেছে, ন্যাটোর সদস্য তুরস্ক সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়ে উত্তর সিরিয়ার কিছু অংশ দখলে নিয়েছে। সিরিয়ার কুর্দি মিলিশিয়ারা ছিল 2011 সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদের বিরোধী দলগুলোর অন্যতম প্রধান সমর্থক। অ্যাসোসিয়েটেড প্রেস ইরানি টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সিরিয়ার সরকারের পতন সহ দেশটির সাম্প্রতিক ঘটনাবলীকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার অংশ বলে মনে করেন। অ্যাসোসিয়েটেড প্রেস ইমাম খামেনেইকে উদ্ধৃত করে আরও বলেছে, সিরিয়ার একটি প্রতিবেশী দেশও এ বিষয়ে একটি সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা পালন করে চলেছে এবং সবাই এটি দেখছে। আমাদের কাছে প্রমাণ আছে এবং এই প্রমাণগুলোর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আয়াতুল্লাহ খামেনেই আসাদের পতনের পর তার প্রথম ভাষণে বলেছেন যে প্রতিরোধের অর্থ সম্পর্কে অজ্ঞ কিছু লোক মনে করে যে প্রতিরোধ দুর্বল হয়ে যাওয়ায় এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে ইসলামী ইরানও দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আগামীতে আরও শক্তিশালী হবে। ব্রিটেনের বেশিরভাগ সংবাদ মাধ্যম ইরানের ইসলামী বিপ্লবী নেতার বিবৃতির একটি অংশ উল্লেখ করেছে, যেখানে তিনি সিরিয়ার ঘটনায় আমেরিকা ও ইসরায়েলের ভূমিকার কথা তুলে ধরেছেন। স্কাই নিউজ ওয়েবসাইট লিখেছে, আয়াতুল্লাহ খামেনেই বাশার আল আসাদকে উৎখাত করার বিষয়ে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে যে তিনি সাম্প্রতিক ঘটনাবলীর জন্য আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনাকে দায়ী করেছেন। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ওয়েবসাইট আরও রিপোর্ট করেছে, আয়াতুল্লাহ খামেনেই ঘোষণা করেছেন ইরানের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় বাশার আল আসাদের উৎখাত মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের পরিকল্পনার ফসল। তবে তিনি প্রতিবেশী ওই দেশটির নাম উল্লেখ করেননি। এই দৈনিকটি যোগ করেছে, ইসলামী বিপ্লবের নেতা এমন সময় এই কথাগুলো বলেছেন যখন ইসরায়েল ঘোষণা করেছে যে তারা সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর 480 বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে, দেশটির নৌবাহিনীকে ধ্বংস করেছে এবং অস্ত্রের ডিপো ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। গার্ডিয়ান ওয়েবসাইটে লেখা হয়েছে, ইরানের নেতা বলেছেন সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাতের পেছনে আমেরিকা ও ইসরায়েল ছিল। একই সঙ্গে তিনি এ ব্যাপারে অন্য এক অপরাধী দেশের প্রতি ইঙ্গিত করেছেন, ধারণা করা হয় ওই দেশটি তুরস্ক। উল্লেখ্য যে বুধবার ইসলামী বিপ্লবের নেতা সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রতিরোধ শক্তি সম্পর্কে হাজার হাজার ইরানি জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn।
রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সবশেষে পাওয়া আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল, পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার। সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে, বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ। এবার আরও কিছু খবর। জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। তিনি অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল কুদস শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বিরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেন। আবু ওবায়দা আজ এক বার্তায় পশ্চিম তীরের যোদ্ধাদের প্রতি এই বক্তব্য দিয়েছেন বলে শাবাব বার্তা সংস্থা জানিয়েছে। বার্তায় তিনি গাজা উপত্যকার মতো একই শক্তিতে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ অভিবাসী ইহুদিদের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানান। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি আমেরিকা ও ইসরায়েলকে গোটা মুসলিম উম্মার অদম্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি কাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমরা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় সিরিয়ায় বাশার আসাদ সরকারের পতন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক তারেক ফজল, সিরিয়ায় হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় চলে গেছেন। এই ঘটনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ। সিরিয়ায় যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটল, তাতে অভ্যন্তরীণ পরিবর্তন তো আমরা স্পষ্টতই বুঝছি। বাশার আল আসাদের যে পারিবারিক শাসনের ধারাবাহিকতা সেটা বদলে গেল, সেখানে আমরা এখন নতুন শাসকদের দেখব, এটা হচ্ছে দৃশ্যমান পরিবর্তন। সিরিয়ায় আরো অনেক কিছুতে পরিবর্তন আসতে পারে, যেগুলো নানাভাবে অনুমান করা হচ্ছে, ভবিষ্যৎবাণীও করা হচ্ছে। সেই অনুমান এবং ভবিষ্যৎবাণী গুলো কতটা স্থিতিশীল হবে সেটার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করার দরকার হবে। আপাতত বাশার আল আসাদের যে শাসনের ধারাবাহিকতা ছিল সেটা বদলে গেল, আশেপাশের যে রাষ্ট্রগুলো বিশেষ করে ইসরায়েল অবস্থায় এগোচ্ছে সেটার জন্য আমাদের আরো কিছুটা দেখার দরকার হবে।
জি, সিরিয়ায় যে পরিবর্তন হলো তা কতটা অভ্যন্তরীণ আর কতটা
পশ্চিমা প্রভাবিত, আপনার পর্যবেক্ষণ কি?
যে পরিবর্তন হলো সেটার জন্য আমরা যদি বলি যে কারা আসলে মূল ফ্যাক্টর হিসেবে এখানে এসেছে, থেকেছে বা অগ্রসর হচ্ছে, সেটা মূল্যায়নের সুযোগ আছে। দৃশ্যমান ভাবে আমরা যাদেরকে বিদ্রোহী বাহিনী হিসেবে চিহ্নিত করছিলাম, সেই বিদ্রোহী বাহিনী মিস্টার জাওলানির নেতৃত্বে সিরিয়ার রাজধানী দখল করেছে। আমরা যখন একটি দেশের রাজধানী দখল হয়, তখন আমরা সেই দেশের মূল শাসন ক্ষমতা বদলে যাওয়ার কথাকে মেনে নিত। কিন্তু এই পরিবর্তনের জন্য মিস্টার জালাউনির যে বিদ্রোহী বাহিনী এবং শক্তি, সেটাই পুরোটা না এর বাইরেও ভিন দেশী অথবা প্রতিবেশীদের অংশগ্রহণ ছিল, সেটা কিছুটা প্রশ্নের বিষয়। এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে তুরস্কের অংশগ্রহণটাকে অনুমান করছি, সেখানে মিস্টার এরদোয়ানের একটি অংশগ্রহণ থাকতে পারে, তার বাইরে আমেরিকান এবং ইসরায়েলি অংশগ্রহণটা কিভাবে কতটুকু, এটা সুনির্দিষ্ট ভাবে দৃশ্যমান হয়নি, এটুকু আমরা বলতে পারি।
ডক্টর তারেক ফজল, সিরিয়ায় পরিবর্তনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু দাবি করেছেন তারা সিরিয়ায় সরকার পরিবর্তন করেছেন, কি বলবেন আপনি এ সম্পর্কে?
যখন কৃতিত্ব দাবি করেন, তখন তো সেই কৃতিত্ব দেওয়ার প্রশ্নটা অবশ্যই আসে। তাদের সেই কৃতিত্বটা কোন মাত্রার, কতটুকু তারা এই কৃতিত্বের খাঁটি হচ্ছে দাবিদার, সেটার জন্য যেটাকে বলি দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে বলার জন্য কিছুটা হয়তো সময় লাগবে। তাদের দাবিটা আমরা শুনলাম, দেখলাম, কিন্তু কার্যত সেই দাবিটা কতটা গ্রহণযোগ্য সেটার জন্য আমাদের আর একটু পর্যবেক্ষণের দরকার হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ডক্টর তারেক ফজলের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক ডক্টর তারেক ফজল, বাশার আসাদ সরকারের পতনের পর আমরা দেখতে পাচ্ছি ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন দখল করে নিয়েছে, এছাড়া হামলা চালিয়ে সিরিয়ার সামরিক শক্তি প্রায় পুরোটাই ধ্বংস করে ফেলেছে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন?
এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলা উচিত যে আমরা দেখলাম খুব দ্রুততার সাথে ইসরায়েলি বাহিনী সিরিয়ার যে সামরিক শক্তি, অনেকে বলছেন বিশেষভাবে তাদের আকাশ শক্তি, বিমান বাহিনীর যে শক্তি, তাদের শক্তির লিগুলো মাধ্যম, তাদের বিমান এবং যুদ্ধ বিমান সহ যা যা আছে, তাদের সম্পদ, আকাশবাহিনী বিমান বাহিনী যে সম্পদ, সেগুলোকে ব্যাপকভাবে আঘাত করেছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে এটা দাবি করা হচ্ছে। ধ্বংসটা কতটা মাত্রার, কতটা গভীরভাবে তাদের যে সামরিক বিশেষ করে বিমান বাহিনীর যে শক্তি ছিল সেটা কতটা ধ্বংস হয়েছে, পুরোটা আমরা এখনই জানতে পারছি না, সেটা জানার বিষয় আছে। কিন্তু এইটুক তো অবশ্যই আমরা দেখলাম যে প্রায় 300 লক্ষ্যবস্তুতে ইসরায়েল আক্রমণ করেছে, এবং কেউ বলছেন যে এই লক্ষ্যবস্তু গুলো ঠিক করার ক্ষেত্রে, সুনির্দিষ্ট ভাবে জানার ক্ষেত্রে সিরিয়ার ভেতর থেকে কোনো পক্ষ তাদেরকে জানিয়ে থাকতে পারে। লক্ষ্যবস্তুতে আক্রমণ করাও খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর।
জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইছি, যখন লেবানন এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে এবং পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই টালমাটাল, তখন তুরস্কের সমর্থনে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতা দখল করল, যে ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং মানচিত্রে পরিবর্তন আনবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কেন এরদোগান মদদ দিলেন?
ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটাতে অনেক গভীরভাবে মনোযোগ দেওয়া দরকার হবে, দরকার আছে। কারণ লেবানন গাজায় তুর্কি ইসরায়েলি যে যুদ্ধ আক্রমণ সেটা চলছে, সেই অবস্থায় এই ঘটনাটি ঘটল যেখানে হিজবুল্লাহ গাজার বাহিনী যারা আছে তাদের সবাইকেই কম বেশি প্রকাশ্যে ইরান সমর্থন যোগাচ্ছিল, শক্তি যোগাচ্ছিল, কৌশলগত এবং বস্তুগত। ক্ষতি দুই পক্ষই হচ্ছিল, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত অবশ্যই লেবানন গাজার জনগণ হয়েছে। এমনি বাস্তবতে আমরা দেখছি যে সিরিয়ার কথিত বিদ্রোহী বাহিনী তারা দামেস্ক দখল করেছে, আমরা বলছি সিরিয়া এখন তাদের নিয়ন্ত্রণে গেছে। এই অবস্থায় কিন্তু এটা মানা উচিত যে কোনো না কোনো ভাবে তুর্কি সমর্থন এরা পেয়েছে। আমরা এই সর্বশেষ ইরানি জাতির নেতা মিস্টার আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্য পেয়েছি, যেখানে তিনি দাবি করছেন সিরিয়ায় যা ঘটে গেল তাতে ইরানের শক্তি দুর্বল হবে না। প্রতিরোধ যুদ্ধ কিছু ক্ষতিগ্রস্ত হলেও ইরান ক্ষতিগ্রস্ত হবে না, এটা ইরানের দিক থেকে হয়তোবা শুদ্ধ হয়তোবা সঠিক, কিন্তু সিরিয়াকে মাঝখানে রেখে লেবানন গাজায় যে সুবিধা পাচ্ছিল ইরানের কাছ থেকে সেই সুবিধা সুযোগ কৌশলগত এবং বস্তুগত খাঁটি অর্থে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কতটা সামর্থ্য দেখা সেটাও গুরুত্বপূর্ণ।
তো জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, বর্তমান সময়ের টপ অব দ্য ওয়ার্ল্ড সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি বিষয়টি নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় নিচ্ছি আজকের আলাপন থেকে। আগামী সপ্তাহে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েকটি আসরে আমরা অন্যের সঙ্গে তুলনা করার নানা ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে নিজেকে চেনার গুরুত্ব নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে মানুষকে তার নিজের সম্পর্কে অবগত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা হাশরের 19 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মবিস্মৃত, এরা পাপাচারী লোক। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যারা নিজেকে চিনতে পারল তারা সবচেয়ে বড় সাফল্য অর্জন করল। নিজেকে চেনার সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহকে চেনার সরাসরি সম্পর্ক রয়েছে। নিজেকে চেনা বা জানার মধ্য দিয়ে মানুষ তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পারে। কেউ যদি তার সৃষ্টিকর্তা বা পালনকর্তা সম্পর্কে জানতে চায় তাহলে তার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে নিজেকে চেনা বা জানা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর ও কাঙ্ক্ষিত জীবনের অধিকারী হতে এবং সুঅভ্যাস গড়ে তুলতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো একটি হল নিজেকে ভালোভাবে চেনা এবং নিজের সম্পর্কে ভালোভাবে জানা। যে নিজেকে চিনতে পারে সে তার নিজের গুণগুলো সম্পর্কে অবহিত হয়, সে বুঝতে পারে তার কি ধরনের কাজ করার ক্ষমতা আছে। আসলে আপনি নিজে আপনার যোগ্যতা ও গুণাবলী সম্পর্কে যতটুকু অবহিত অন্যরা কখনোই ততটুকু জানতে পারবে না। আপনি নিজেকে চিনতে পারলে আপনার নিজের কাজের ক্ষমতা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে সক্ষম হবেন। অনেকেই মনে করেন তিনি নিজেকে পুরোপুরি চিনতে পেরেছেন, কিন্তু যখন তাদেরকে জীবনের লক্ষ্য আদর্শ সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তারা যথোপযুক্ত উত্তর দিতে পারে না। এর অর্থ হল তারা সঠিকভাবে নিজেকে চিনতে পারেনি।
মনোবিজ্ঞানীদের মতে নিজেকে চেনা জানার উপর মানুষের ব্যর্থতা ও সাফল্য নির্ভর করে। নিজের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে অবহিত না হয়ে কোনো পদক্ষেপ নিলে তাতে সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। এ কারণে নিজেকে চিনতে পারার সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। নিজেকে চেনা আল্লাহকে চেনারই সূচনা। যে নিজেকে জানল সে তার খোদাকে জানতে পারল। আর নিজেকে চিনে আল্লাহকে চেনার মধ্যে রয়েছে মানুষের প্রভূত সাফল্য ও পরম শিক্ষা। নিজেকে যদি চেনা না যায় তাহলে জ্ঞান বিজ্ঞানের পরিচয় ও শিক্ষা আমরা উপলব্ধি করতে পারব না। একই সঙ্গে সেসব জ্ঞানের ভালো মন্দ দিক কিংবা ক্ষতি ও উপকারের দিকগুলো মূল্যায়ন করতে ব্যর্থ হব। এ কারণে পবিত্র কোরআন মানুষকে আহ্বান জানিয়েছে নিজেকে নিয়ে এবং এই বিশ্ব চরাচর নিয়ে চিন্তাভাবনা করার মধ্য দিয়ে সৌভাগ্য ও সাফল্যের পথ খুঁজে নিতে। কোরআন একইভাবে গভীর চিন্তাভাবনাকে ইবাদত বলে উল্লেখ করেছে। চিন্তার জন্য চিন্তাশীলদের আহ্বান জানিয়ে কোরআন বলেছে, বুদ্ধিমত্তা ও যুক্তির সাহায্যে চিন্তাভাবনা ব্যতীত কোনো নীতি সঠিক নয়।
এ কারণেই মানুষের চিন্তা চেতনাগত ভ্রান্তি ও অবক্ষয়ের পেছনে রয়েছে নিজেকে না চেনা এবং এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। এই দুইয়ের জ্ঞানহীনতাই মূলত সব ধরনের ভুল ভ্রান্তি ও গোমরাহের মূল উৎস। ভুল স্বীকার করে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার ফলে সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা বৃদ্ধি পায়। সে সঙ্গে নিজের ব্যক্তিসত্তা ও ব্যক্তিত্ব আরও বেশি শক্তিশালী হয়। নিজেকে চিনতে পারার সঙ্গে সমালোচনা গ্রহণের ক্ষমতারও সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ সমালোচনা গ্রহণ করার মধ্য দিয়ে ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বাড়ে। সুতরাং মানুষ যদি চায় সুস্থ জীবনযাপনের পথে পা বাড়িয়ে সৌভাগ্য কল্যাণ ও সাফল্যের পথে অগ্রসর হতে, তাহলে তাদের উচিত আত্মসচেতন হওয়া এবং নিজেকে চেনা। পবিত্র কোরআনের দৃষ্টিতে আত্মপরিচিতি সরাসরি মানুষের বোধ, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক এবং মেধার সঙ্গে সম্পৃক্ত। নিজের সম্পর্কে মানুষ যত বেশি জানবে মানুষের চিন্তার গভীরতা তত বাড়বে, আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য।
যে নিজেকে চেনে না সে নিজেকে বদলাতে পারে না। পৃথিবী বদলানোর মতো শক্তিও তার থাকে না। নিজেকে চেনা ও জানার অংশ হিসেবে আপনাকে নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে, আপনি কি চান, কিভাবে বাঁচতে চান, কিভাবে সুখী হন, আপনি কোথায় যেতে চান, কিভাবে যেতে চান। সৃষ্টিকর্তাকে চেনার পর, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত হওয়ার পর আপনি খুব সহজেই এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরে আমরা নিজেকে চেনার গুরুত্ব এবং এর ভিত্তিতে সুঅভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা দিন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরে আমরা 90-এর দশকের গোড়ার দিকে সংঘটিত ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করব।
আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে 1988 সালে শেষ হয়েছিল ইরান ইরাক যুদ্ধ। 8 বছর ধরে যুদ্ধ চালাতে গিয়ে বিপুল অঙ্কের বৈদেশিক দেনার দায়ে ইরাকের অর্থনৈতিক দৈন্যতা শোচনীয় হয়ে পড়ে। সাদ্দাম সরকার যুদ্ধের অজুহাতে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ উন্নত সমরাস্ত্র পেয়েছিল এবং এমনকি অপ্রচলিত গণবিধ্বংসী অস্ত্রও পেয়েছিল আগ্রাসী এই সরকার। কোনো কোনো বিশ্লেষকের মতে ইরাকের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 10 লাখ। যুদ্ধের সুবাদে দেশটির সামরিক শিল্প ব্যাপক মাত্রায় বিস্তৃত হয়েছিল, কিন্তু এই শিল্পকে দেশটির নড়বড়ে অর্থনীতির সঙ্গে যুক্ত করা সম্ভব হচ্ছিল না। ফলে বিপুল সংখ্যক সেনা ও অস্ত্রশিল্প বাথিস্ট সাদ্দাম সরকারের কর্তৃত্বের বিরুদ্ধেই মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। অন্যদিকে মার্কিন সরকার ও তার মিত্ররাও অস্ত্রের গুদামে পরিণত হওয়া ইরাককে তাদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছিল, আর এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল নতুন কোনো সামরিক হঠকারিতা। এমন এক পরিস্থিতিতে সাদ্দামের বাহিনী 1990 সালের 2 আগস্ট কুয়েতে হামলা করে এবং মাত্র 13 ঘন্টার মধ্যে দেশটির পুরো এলাকা দখল করে নেয়।
ইরাকেতে সাদ্দামের হামলার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল ইরাকের অর্থনৈতিক দৈন্যতা ও অচলাবস্থা কাটিয়ে তোলা। সাদ্দাম সরকারের বক্তব্য ছিল এটা যে ইরানের বিরুদ্ধে তার বাহিনীর যুদ্ধ পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য অনুকূল বা উপকারী হওয়া কুয়েতের উচিত বাগদাদের কাছ থেকে তার পাওনা দিন হাজার কোটি ডলার পুরোপুরি মাপ করে দেয়া। কিন্তু কুয়েত দেনা মাপ করা সংক্রান্ত সাদ্দামের এই আবদার রক্ষা না করায় দেখা দেয় উত্তেজনা। এছাড়াও ইরাকের পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করা সাদ্দামের জন্য জরুরি হয়ে পড়েছিল। তাই সাদ্দাম তেলের উৎপাদন কমিয়ে আনতে তেল রপ্তানিকারক আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে, যাতে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। কিন্তু তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের যেসব দেশ সাদ্দামের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করতে থাকে, তাদের মধ্যে অগ্রগামী ছিল কুয়েত। এমনকি কুয়েত ওপেকের বেঁধে দেওয়া উৎপাদন কোটা লঙ্ঘন করে তেলের উৎপাদন ও রপ্তানি আরও বাড়িয়ে দেয়। ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ও ইরাকের তেল রপ্তানি খাতের আয়ও কমে যায়। সাদ্দাম এই পরিস্থিতির জন্য কুয়েতকে দায়ী করে এবং কুয়েত সরকারের এই পদক্ষেপকে ইরাক ও আরব বিশ্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে।
সাদ্দাম 1990 সালের 17 জুলাই এক বিবৃতিতে ইরাকের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চলছে বলে উল্লেখ করে, আর এই বিবৃতির পরই ইরাকের একদল সেনা সীমান্ত বিরোধের অজুহাতে কুয়েতের সীমান্তের দিকে যায়। সাদ্দাম সরকারের এসব পদক্ষেপের ব্যাপারে মার্কিন সরকারের নীতি ছিল দ্বিমুখী ও কপটতাপূর্ণ। ফলে সাদ্দাম সরকারের মধ্যে এ ধারণা জন্মে যে ইরাক কুয়েত দখল করে বসলে মার্কিন সরকার সম্ভবত কোনো হস্তক্ষেপ বা আপত্তি করবে না। যেমন 1990 সালের 24 জুলাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র বলেছিল, কুয়েতের সঙ্গে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি নেই এবং কুয়েতের ব্যাপারে আমেরিকার কোনো ধরনের প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা সংক্রান্ত অঙ্গীকারও নেই।
১৯৯০ সালের 25 জুলাই ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কুয়েত সীমান্তে ইরাকি সেনাদের এই সমাবেশে বলেছিল, আরব দেশগুলোর সীমান্ত বিরোধ এবং ইরাক ও কুয়েতের সীমান্ত বিরোধের ক্ষেত্রে মার্কিন সরকারের বিশেষ কোনো বক্তব্য বা প্রস্তাব নেই। আমরা কুয়েত ও ইরাকের সঙ্গে আরও ভালো এবং বিস্তৃত সম্পর্ক গড়তে চাই। জ্বালানি তেলের জন্য ব্যারেল প্রতি $25 বেশি হওয়া উচিত বলে সাদ্দাম হোসেন যে আহ্বান জানাচ্ছেন, তাতে আমাদের মার্কিন সরকারের সমর্থন রয়েছে। এছাড়াও 31 জুলাই মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক উপ কমিটিতে বলেছিলেন যে ইরাক কুয়েত বিরোধের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে মার্কিন সরকারের নেই। ফলে কুয়েতে হামলা করার ব্যাপারে সাদ্দামের মনে দ্বিধাদ্বন্দ্ব সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। অবশেষে ইরাকি সেনারা 1990 সালের 2 আগস্ট কুয়েতে হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশটি দখল করে বসে।
কিন্তু কুয়েতে ইরাকি হামলার পরপরই মার্কিন সরকার বিগত মাসগুলোর অস্পষ্ট এবং ওই হামলার প্রতি সম্ভাব্য সমর্থন দেওয়ার ইঙ্গিতসূচক নীতির আবরণ খুলে ফেলে। হোয়াইট হাউস ইরাকের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গড়ে তোলার কাজে নেতৃত্ব দিতে থাকে। কুয়েতে ইরাকি হামলার দিনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে ওই হামলার নিন্দা জানায়। ওই প্রস্তাবে বিনা শর্তে কুয়েত থেকে ইরাকি সেনা ফিরিয়ে নেয়ার দাবি জানানো হয়। আরব বিশ্বের নেতারা এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতা করতে থাকেন, কিন্তু তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে সংকটকে ঘিরে ইরাকের সাদ্দাম সরকারের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক এবং সামরিক জোট গড়ে উঠতে থাকে।
1990 সালের 8ই আগস্ট সাদ্দাম কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ বলে ঘোষণা করে। প্রদেশটির নাম দেওয়া হয় আল কাজিম। পরেরটির জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকের ওই পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করে। এ অবস্থায় সৌদি সরকার সহ পারস্য উপসাগরীয় অন্যান্য আরব সরকারগুলো ইরাকি দখলদারিত্বের বিরুদ্ধে সেনা সমাবেশের আহ্বান জানায়। আরব লীগও এই প্রস্তাব পাশ করে ওই আহ্বানে সাড়া দেয়। এভাবে সাদ্দাম সরকারের বিরুদ্ধে আরব সরকারগুলোর একটি জোট গড়ে ওঠে মার্কিন সরকারের নেতৃত্বে। 1990 সালের নভেম্বর মাসের শেষ প্রান্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন সরকারের চাপের মুখে 678 নম্বর প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে কুয়েতকে ইরাকের দখলমুক্ত করার জন্য বল প্রয়োগের আশ্রয় নেওয়ার বৈধ বলে উল্লেখ করা হয়। শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই আলোচনা নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, তাই কথা হবে আগামী সপ্তাহের এই একই আসরে। তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। Thank you.